হ্যালো এভরিওয়ান, এ স্লাইস অফ ক্রিকেট পডকাস্টের ঘরোয়া ক্রিকেট নিয়ে নিয়মিত আয়োজন ডোমেস্টিক এরিনাতে আপনাদের স্বাগতম। আজকে আমরা কথা বলবো ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ DPL 2022-এর সুপার লিগ ও রেলিগেশন ফেজ নিয়ে। সুপার লিগের এক ম্যাচ হাতে রেখে শেখ জামাল ধানমন্ডি ক্লাব প্রথমবারের মতো DPL এর টাইটেল জেতার গৌরব অর্জন করেছে। ডোমেস্টিক অ্যারিনা সিরিজটিতে হোস্ট হিসাবে আমার সাথে থাকার কথা ফাইয়াজ আহমেদের, তার অ্যাডমিশন টেস্টের কারণে বর্তমানে ব্যস্ত আছে, যার ফলে ফাইয়াজ আমাদের সাথে দোগ দিতে পারেনি। তবে আমার সাথে আছে পডকাস্টের নিয়মিত হোস্ট আব্দুল আহাদ। এ স্লাইস অফ ক্রিকেট, বাংলায় ক্রিকেট পডকাস্ট। সুপার লিগের খেলা শুরু হয়েছে 18 এপ্রিল থেকে। গ্রুপ স্টেজ শেষে শেখ জামাল ধানমন্ডি ক্লাব টেবিল টপার ছিল। তারা দশ ম্যাচের 9টিতেই জিতে 18 পয়েন্ট নিয়ে সুপার লিগের যাত্রা শুরু করে, যেখানে দ্বিতীয় স্থানে থাকা আবাহনীর পয়েন্ট ছিল 14, অর্থাৎ 4 পয়েন্টের যেই লিড নিয়ে সুপার লিগটা শুরু করেছিল শেখ জামাল, সেটিকে তারা শেষ পর্যন্ত ধরে রাখতে সক্ষম হয় এবং এক ম্যাচ হাতে রেখেই তারা আসলে এবারের DPL এ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। পাশাপাশি রেলিগেশন লিগে সবার নিচে থেকে খেলাঘর সমাজ কল্যাণ সমিতি এবারের DPL থেকে রেলিগেটেড হয়। আগামী আসরে তাদেরকে ফার্স্ট ডিভিশনে অংশ নিতে হবে। সাধারণত DPL এ দুটো দল রেলিগেটেড হয়, তবে এবার যেহেতু 12টির পরিবর্তে 11টি দল নিয়ে লিগ হয়েছে, যার ফলে একমাত্র দল হিসাবে খেলাঘর সমাজ কল্যাণ সমিতি রেলিগেটেড হয়েছে। এখন আমরা যদি সুপার লিগ এবং রেলিগেশন লিগের ম্যাচগুলোর দিকে একটু দেখি, 18 এপ্রিল সুপার লিগের ম্যাচে শেখ জামাল ধানমন্ডি ক্লাব গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে 72 রানের একটি জয় পায়, যেখানে প্রথমে ব্যাট করে শেখ জামাল ধানমন্ডি ক্লাব 271 রান সংগ্রহ করে নির্ধারিত 50 ওভারে। তাদের পক্ষে পারভেজ রসুল 73 রান এবং নুরুল হাসান 73 রানের ইনিংস খেলেন। জবাবে গাজী গ্রুপ ক্রিকেটার্স 43.5 ওভারে 199 রানে গুটিয়ে দেয়। গাজী গ্রুপের পক্ষে ইন্ডিয়ান প্লেয়ার রূপ সরে তিনি 55 রানে একটি ইনিংস খেলেন। উইদিন BKC 4 নম্বর গ্রাউন্ডে লিজেন্ড অফ রূপগঞ্জ, রূপগঞ্জেরই আরেক টিম রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবকে 55 রানে পরাজিত করে, যেখানে টসে জিতে ব্যাটিংয়ে নামা লিজেন্ড অফ রূপগঞ্জ সাব্বির রহমানের 125 রানের দুর্দান্ত একটি ইনিংসে ভর করে নির্ধারিত 50 ওভারে 325 রানের একটি বিশাল সংগ্রহ করে। সাব্বিরের পাশাপাশি লিজেন্ড অফ রূপগঞ্জের ইন্ডিয়ান রিক্রুটার চিরাগ জানি 95 রান করেন। চিরাগ জানি এবারের পুরো DPL এ কিন্তু লিজেন্ড অফ রূপগঞ্জকে বেশ ভালো সার্ভিস দিয়েছেন ব্যাট বল হাতে। এবারের DPL এর অলরাউন্ডিং পারফরমেন্সের দিকে যদি আমরা দেখি, সেখানে কিন্তু চিরাগ জানি সবার চেয়ে এগিয়ে থাকবেন। তো লিজেন্ড অফ রূপগঞ্জের দেওয়া 326 রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে রূপগঞ্জ টাইগার্স নির্ধারিত 50 ওভারে 270 রান করতে সক্ষম হন। সাদ নাসিম 6 নম্বরে নেমে 116 রান করে অপরাজিত থাকেন, যদিও শেষ পর্যন্ত তিনি দলকে জয়ের বন্দরে নিতে সক্ষম হননি। লিজেন্ড অফ রূপগঞ্জের নাবিল সামাদ, তিনি 10 ওভার বল করে 47 রানের বিনিময়ে 5 উইকেট লাভ করেন। উইদিন সুপার লিগের আরেক ম্যাচে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব আবহনীকে 142 রানের বিশাল ব্যবধানে পরাজিত করে। মিরপুরে টসে হেরে ব্যাটিংয়ে নামা প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব নির্ধারিত 50 ওভারে 273 রান করতে সক্ষম হন, যেখানে এনামুল হক 77 রান করেন। পুরো এবারের DPL এর সবচেয়ে বড় বিজ্ঞাপন ছিলেন এনামুল হক, যিনি অলরেডি একটি বিশ্ব রেকর্ড করে ফেলেছেন। এক ম্যাচ এখনও বাকি আছে সুপার লিগের, এর আগে কিন্তু তার এবারে ডিপিএল এর মোট সংগ্রহ 1000 পার করেছে, যেটা ডিপিএল লিস্টে ক্রিকেটের স্বীকৃতি পাওয়ার পর কোনো প্লেয়ারের এক সিজনের সর্বোচ্চ রানের রেকর্ড। এর আগে 1000 রানের এই মাইলফলক কিন্তু অন্য কোনো ব্যাটসম্যান স্পর্শ করতে পারেননি। এনামুল হক বিজয়কে নিয়ে আমরা পরবর্তীতে আরও কথা বলবো। তো এই ম্যাচে প্রাইম ব্যাংকের দেওয়া 274 রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে কিন্তু আবাহনী বেশ একটা বড়সড় ব্যাটিং কলাপসে পড়ে এবং তারা মাত্র 131 রানেই গুটিয়ে দেয়।
21 এপ্রিলের ম্যাচে প্রথম ম্যাচেই মুখোমুখি হয় শেখ জামাল ধানমন্ডি ক্লাব এবং হচ্ছে রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব, যেখানে শেখ জামাল ধানমন্ডি ক্লাব তারা তাদের জয়ের ধারা অব্যাহত রাখে এবং 4 উইকেটের ব্যবধানে কিন্তু হচ্ছে গিয়ে রূপগঞ্জ টাইগার্স কে হারিয়ে দেয় এবং এই ম্যাচে একটা অতি দানবীয় ইনিংস খেলেন কিন্তু হচ্ছে গিয়ে নুরুল হাসান সোহান। তিনি 118 বল থেকে কিন্তু 132 রান করেন, যেখানে তিনি এক ওভারেই 26 রান নিয়ে নিয়েছিলেন 49তম ওভারে। তাকে কিন্তু যোগ্য সঙ্গ দিয়েছেন হচ্ছে মেহেদি হাসান মিরাজ, যেখানে কলাপসই বলতে হয়, শুরুর দিকে শেখ জামাল একটা কলাপসের মুখোমুখি হয়, সেখান থেকে কিন্তু হচ্ছে কি নুরুল হাসান সোহান এবং মেহেদি হাসান মিরাজ তারা কিন্তু শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে টেনে তুলতে সক্ষম হন এবং শেষ পর্যন্ত হচ্ছে কিন্তু শেখ জামাল ধানমন্ডি ক্লাব জিতে যায়। পরবর্তী ম্যাচে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব লেজেন্ডস অফ রূপগঞ্জের মুখোমুখি হয়। প্রাইম ব্যাংক প্রথমে ব্যাট করে 152 রান করে এবং লেজেন্ডস অফ রূপগঞ্জ তারা কিন্তু হচ্ছে গিয়ে একদম কলাপস করে গিয়েছিল, কিন্তু পরবর্তীতে মুক্তার আলী এবং হচ্ছে তানবীর হায়দার তাদের একটা পার্টনারশিপ হয়, যেটা 70 রানের আনবিটেন পার্টনারশিপ। সেই পার্টনারশিপের বদৌলতে কিন্তু হচ্ছে গিয়ে লেজেন্ডস অফ রূপগঞ্জ 3 উইকেটের ব্যবধানে হচ্ছে এই ম্যাচটি জিতে নেয় এবং এই ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ হন হচ্ছে মুক্তার আলী। পরবর্তী ম্যাচে গাজী গ্রুপ ক্রিকেটার্স তারা মুখোমুখি হয় আবাহনী লিমিটেডের। গাজী গ্রুপ ক্রিকেটার্স এই ম্যাচ জিতে নেয় হচ্ছে 27 রানে। ম্যাচটি অবশ্য হয়েছিল 36 ওভারের, বৃষ্টির কারণে খেলা 36 ওভারে নামিয়ে আনা হয় এবং 36 ওভারে কিন্তু বিশাল একটি স্কোর দাঁড়া করায় 276 রানের, যেখানে মাহমুদুল হাসান তিনি 88 রান করেন এবং আবাহনী লিমিটেডের পক্ষে নাসমুল হাসান শান্ত তিনি 76 রান করেন। পরবর্তী ম্যাচটি হয় 24 তারিখে। 24 তারিখে শেখ জামাল ধানমন্ডি ক্লাব এবং প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব তারা মুখোমুখি হয়। এই ম্যাচে শেখ জামাল ধানমন্ডি ক্লাব একটি পরাজয়ের সম্মুখীন হয় এবং সেটিও বিশাল ব্যবধানে। প্রাইম ব্যাংকের পক্ষে তামিম ইকবাল তিনি সর্বোচ্চ 90 রান করেন এবং আনামুল হক বিজয় তিনি কিন্তু 52 রান করতে সক্ষম হন, যে কারণে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব 232 রানের যে টার্গেটটি শেখ জামাল ধানমন্ডি ক্লাব দিয়েছিল সেটি কিন্তু হচ্ছে মাত্র 2 উইকেটের ব্যবধানেই হচ্ছে করে ফেলে এবং শেষ পর্যন্ত 8 উইকেটের ব্যবধানে জয়ী হয়। পরবর্তী ম্যাচে লিজেন্ড অফ রূপগঞ্জ আবাহনী লিমিটেডের মুখোমুখি হয়। আবাহনী লিমিটেড 279 রানের একটি টার্গেট দেয়, যেখানে লিজেন্ড অফ রূপগঞ্জ মাত্র 198 রান করতে সক্ষম হন। এই ম্যাচে নাজমুল হাসান শান্ত তিনি কিন্তু হচ্ছে 86 রান করেন। রূপগঞ্জ ক্রিকেট ক্লাব এবং গাজী গ্রুপ ক্রিকেটার্স পরবর্তী ম্যাচে মুখোমুখি হয়। রূপগঞ্জ ক্রিকেট ক্লাব এই ম্যাচটি জিতে নেয় হচ্ছে 84 রানে, যেখানে রূপগঞ্জ টাইগার্স তারা কিন্তু প্রথমেই ব্যাট করে 314 রানের একটা বিশাল স্কোর দাঁড়া করে, যেখানে গাজী গ্রুপ ক্রিকেটার্স মাত্র 230 রানেই অল আউট হয়ে যায়।
গতকাল অর্থাৎ 26 এপ্রিল শেখ জামাল ধানমন্ডি ক্লাব মিরপুরে আবাহনীর বিপক্ষে মাঠে নামে এবং এ ম্যাচ জিতলে তারা শিরোপা দিতে যাবে এরকম একটা সমীকরণ নিয়েই তারা মাঠে নামে। টসে জিতে আবাহনী প্রথমে নির্ধারিত 50 ওভারে 229 রান করতে সক্ষম হন। দলের পক্ষে তাওহিদ হৃদয় সর্বোচ্চ 53 রান করেন। 230 রানের টার্গেটে নেমে শেখ জামাল কিন্তু আবারও নুরুল হাসানের আরেকটি চমৎকার ব্যাটিং প্রদর্শনীতে শিরোপা নিশ্চিত করতে সক্ষম হয়। নুরুল হাসান এ ম্যাচে 81 বলে 81 রান করে অপরাজিত থাকেন এবং আমরা যদি সুপার লিগে তার পারফরমেন্স দেখি, প্রথম ম্যাচে তিনি 132 রানে অপরাজিত ছিলেন 118 বলে, দ্বিতীয় ম্যাচে তিনি একাত্তর রানের একটি ইনিংস খেলেন এবং গতকালকের ম্যাচেও তিনি কিন্তু 81 রানে অপরাজিত থাকেন এবং অসাধারণ একটা ব্যাটিং পারফরমেন্স আমরা দেখেছি 3 ম্যাচেই তার কাছ থেকে। নুরুল হাসান সোহান কিন্তু দেশের অন্যতম সেরা উইকেট কিপার, তার উইকেট কিপিং অ্যাবিলিটি নিয়ে আমাদের কারো কোনো প্রশ্ন নেই, কিন্তু যে কারণে তিনি বারবার দল থেকে জায়গা হারান সেটি হচ্ছে তার ব্যাটিং, এবং তার ব্যাটিংয়ে অ্যাবিলিটি থাকা সত্ত্বেও মাঠে কিন্তু তার প্রপার প্রয়োগটা আমরা দেখি না। তিনি প্রায়ই কিন্তু তার ব্যাটিং অ্যাবিলিটি প্রদর্শন করতে ব্যর্থ হন। সেদিক থেকে এবারে ডিপিএলের সুপার লিগ ফেজ কিন্তু তার জন্য বেশ ভালো একটা সময়ই যাচ্ছে বলা যায়, এবং এই ধরনের পারফরমেন্স কিন্তু তাকে আবারও হয়তো জাতীয় দলে ফেরার ক্ষেত্রে সাহায্য করতে পারে। বিকেএসপির 3 নম্বর গ্রাউন্ডে 26 তারিখের ম্যাচে লিজেন্ড অফ রূপগঞ্জ গাজী গ্রুপ ক্রিকেটার্সের মুখোমুখি হয়, যেখানে লিজেন্ড অফ রূপগঞ্জ নির্ধারিত 50 ওভারে সাব্বির রহমানের 90 এবং সাকিব আল হাসানের 59 রানের একটি ধরো ইনিংসের সুবাদে 293 রান করতে সক্ষম হয়। জবাবে ব্যাটিংয়ে নেমে গাজী গ্রুপ ক্রিকেটার্স কিন্তু 30 ওভারের মধ্যেই অল আউট হয়ে যায় মাত্র 97 রানে। লিজেন্ড অফ রূপগঞ্জের চিরাগ জানি তিনি মাত্র 15 রানের বিনিময়ে 5 উইকেট তুলেন। উইদিন দিনের অপর ম্যাচে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব ও রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব পরস্পরের মুখোমুখি হয়, যেখানে টসে হেরে রূপগঞ্জ টাইগার্স প্রথমে ব্যাটিংয়ে নেমে 229 রান করতে সক্ষম হন। তাদের পক্ষে সাদ নাসিম 85 রানের একটি ইনিংস খেলেন এবং প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের আফগান বলার করিম জানাব তিনি 8 ওভার বল করে 4 উইকেট লাভ করেন। পাশাপাশি বাংলাদেশের পেসার রুবেল হোসেন তিনিও 4টি উইকেট লাভ করেন। 230 রানের টার্গেটে খেলতে নেমে প্রাইম ব্যাংকের 2 ওপেনার আনামুল হক ও তামিম ইকবাল তাদের অবিচ্ছিন্ন 234 রানের দুটিতে কিন্তু 10 উইকেটের বিশাল জয় পায় প্রাইম ব্যাংক, এবং তারা কিন্তু এই 234 রান করেছিল মাত্র 26.4 ওভারে, যেখানে 84 বলে আনামুল হক বিজয় 112 এবং 81 বলে তামিম ইকবাল 109 রানের চমৎকার দুটো ইনিংস খেলেন। তাদের এই ওপেনিং দুটি কিন্তু আগের ম্যাচেও 100+ একটা পার্টনারশিপ এনে দিয়েছিল দলকে, এবং এই ম্যাচেও কিন্তু 2 ওপেনারের কাছ থেকে, যারা দুজনই তামিম ইকবাল দেশসেরা ওপেনার অভিজ্ঞ প্লেয়ার, পাশাপাশি এনামুল হক যিনি এই ডিপিএলে তার ক্যারিয়ারেরই বলা যায় সেরা ফর্মে আছেন, তিনিও কিন্তু সাবলীল ব্যাট করেছেন পুরো টুর্নামেন্ট জুড়ে এবং গতকালকের ম্যাচেও এই ফর্মটি তিনি ধরে রাখতে সক্ষম হয়েছিলেন। সো এই ছিল এখন পর্যন্ত সুপার লিগে হওয়া ম্যাচগুলো। 28 তারিখ অর্থাৎ আগামীকাল আরও 3টি খেলা আছে, তবে গতকালের ম্যাচ শেষে পয়েন্ট টেবিলের যেই অবস্থা তাতে শেখ জামাল ধানমন্ডি ক্লাব কিন্তু 14 ম্যাচে 12টি জয় নিয়ে অলরেডি শিরোপা নিজেদের করে নিয়েছে। শেষ ম্যাচটি কেবল আনুষ্ঠানিকতা হিসাবেই খেলা হবে আগামীকাল। পয়েন্ট টেবিলে এখন 2-এ আছে লিজেন্ড অফ রূপগঞ্জ, যারা 14 ম্যাচে 10টি জয় নিয়ে 20 পয়েন্ট অর্জন করেছে। 3-এ আছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব, 14 ম্যাচে যাদের 9টি জয় 18 পয়েন্ট নিয়ে তারা 3-এ আছে। 4, 5 ও 6 আছে আবাহনী রূপগঞ্জ টাইগার্স ও গাজী গ্রুপ ক্রিকেটার্স। শেষ ম্যাচে প্রাইম ব্যাংক ও আবাহনীর সুযোগ থাকবে পয়েন্ট টেবিলে আরেকটু উপরে উঠে যাওয়ার। অন্যদিকে রেলিগেশন লিগে 18 এপ্রিল, 21 এপ্রিল ও 24 এপ্রিল খেলা হওয়ার কথা ছিল, যার মধ্যে 18 আর 21 এপ্রিল দুটি ম্যাচ হয়েছে। 18 এপ্রিলের ম্যাচে খেলাগড় সমাজ কল্যাণ সমিতি সিটি ক্লাবের বিপক্ষে জয় পায় এবং 21 এপ্রিল ব্রাদার্স ইউনিয়ন খেলাঘর সমাজ কল্যাণ সমিতির বিপক্ষে জয় পায়। 24 এপ্রিলের ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত ঘোষণা করা হয়। সব মিলিয়ে রেলিগেশন লীগের 9 পয়েন্ট নিয়ে ব্রাদার্স ইউনিয়ন তিনজনের মধ্যে সবার উপরে আছে। দুয়ে আছে সিটি ক্লাব, যাদের পয়েন্ট 7, এবং টোটাল 12 ম্যাচে মাত্র 2টি জয় নিয়ে খেলাঘর সমাজ কল্যাণ সমিতি ফার্স্ট ডিভিশনে রেলিগেটেড হয়েছে। এখন আহাদ, আমরা কথা বলবো এনামুল হক বিজয়কে নিয়ে। এখন পর্যন্ত যার রান সংখ্যা 1042, পুরো ডিপিএলে এনামুলের যে বিধ্বংসী ব্যাটিং, পাশাপাশি আমরা লিজেন্ড অফ রূপগঞ্জের নাইম ইসলামের কথা বলতে হয়, তিনিও অসাধারণ খেলেছেন পুরো ডিপিএলে। এই দুজন ব্যাটসম্যানের ডিপিএলের পারফরমেন্স অনুযায়ী তারা কি জাতীয় দলের জন্য আবারও সুযোগ পাওয়ার কোনো সম্ভাবনা রয়েছে, তোর কি মনে হয়?
প্রথমেই বলি হচ্ছে নাঈম ইসলামের কথা, নাঈম ইসলামের কথা বলে পরবর্তীতে হচ্ছে এনামুল হক বিজয়ের কথায় আসছি। নাঈম ইসলামের যে পারফরমেন্স, মানে একদম শুরুর দিকে, ডিপেলে শুরুর দিকে কিন্তু তিনি একদম দুর্দান্ত ফর্মে ছিলেন। প্রথম 5 ম্যাচের সবগুলিতে 50+ স্কোর, 2টাতে তো হচ্ছে গিয়ে সেঞ্চুরি পর্যন্ত পেয়েছিলেন, কিন্তু এরপর থেকে কিন্তু হচ্ছে গিয়ে তার পারফরমেন্স কিছুটা ডাউনের দিকে। একটা সময় কিন্তু হচ্ছে গিয়ে নাঈম ইসলাম আর এনামুল হক বিজয় তারা কিন্তু মানে একদম কাছাকাছি ভাবে রানটা করছিলেন। মানে একদিন দেখা যাচ্ছিল যে এনামুল হক বিজয় হায়েস্ট রান স্কোরার, একদিন নাঈম ইসলাম হায়েস্ট রান স্কোর, এভাবে কিন্তু চলছিল, কিন্তু শেষ পর্যন্ত কিন্তু নাঈম ইসলাম পেরে ওঠেননি।
সুপার লিগে এসে কিন্তু নাঈম ইসলাম কিছুটা পিছিয়ে গিয়েছেন,
এক 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 নাম্বার কথা এটা। দ্বিতীয়ত যে কথা, যে আমি যতটুকু দেখতে পাচ্ছি যে এনামুল হক বিজয় তিনি কিন্তু হচ্ছে গিয়ে হাই, তার যে স্ট্রাইক রেট সেটা কিন্তু হাই 90s। অন্যদিকে যদি হচ্ছে গিয়ে নাঈম ইসলামের স্ট্রাইক রেটের দিকে যদি তাকাই, মডার্ন ক্রিকেট যেটা রিকোয়ার করে যে খুবই ভালো স্ট্রাইক রেটে রান তুলতে হবে, সেখানে কিন্তু হচ্ছে গিয়ে মানে 70s বা 80s এর ঘরে হচ্ছে, 80s পর্যন্ত হচ্ছে গিয়ে যায়নি নাঈম ইসলামের স্ট্রাইক রেট, সেটা কিন্তু হচ্ছে গিয়ে মডার্ন ডে ক্রিকেটের সাথে কিন্তু খুব বেশি মানানসই না। যদি হচ্ছে গিয়ে আপনার স্ট্রাইক রেট 80ও না হয়, সেটা কিন্তু এখনকার ক্রিকেটে অ্যাকসেপ্টেবল কোনো কিছু না। 2 নম্বর পয়েন্ট। 3 নম্বর পয়েন্ট হচ্ছে গিয়ে তার বয়স। তিনি কিন্তু হচ্ছে গিয়ে 2007-08 ডেবিউ করেন, মানে বলতে গেলে প্রায় আজ থেকে 15 বছর আগে কিন্তু তার ডেবিউ, তার বয়স কিন্তু mid-30s এ চলছে। সেদিক সব দিক থেকে বিবেচনায় নিলে তিনি কিন্তু, এই যে তিনটা বিষয়ের কথা বললাম, এই তিনটা বিষয়কে যদি বিবেচনায় নেওয়া হয়, তাহলে আমার খুব মনে হয় না যে নাঈম ইসলামের জন্য, যদিও একটা স্বপ্নের মতো একটা ডিপিএল কেটেছে, কিন্তু কোনোভাবেই সিলেক্টরদের রেডারের মধ্যে হচ্ছে গিয়ে তিনি থাকবেন। অর্থাৎ নাঈম ইসলামের জন্য আমার মনে হয় যে জাতীয় দলের দরজাটা এবার খুলছে না, এবং পারত পক্ষে আসলে কোনো সময়ের জন্য খুলছে না বলেই হচ্ছে গিয়ে আমার বিশ্বাস। এই গেল নাঈম ইসলামের কথা। দ্বিতীয়ত হচ্ছে গিয়ে এনামুল হক বিজয় আমাদের আন্ডার-19 এর স্টার প্লেয়ার। তিনি যেবার আন্ডার-19 খেলেন, তিনি কিন্তু হচ্ছে গিয়ে হায়েস্ট রান স্কোরার ছিলেন, মানে স্বভাবতই হচ্ছে কিন্তু আমরা তার থেকে অনেক বেশি এক্সপেকটেশন রাখছিলাম। এবং তিনি যখন ইন্টারন্যাশনাল ক্রিকেটে ডেবিউ করেন, তিনি কিন্তু হচ্ছে গিয়ে বেশ ভালোই খেলছিলেন, মোটামুটি ধরনের, মানে বেশ ফ্রিকোয়েন্টলি হচ্ছে গিয়ে সেঞ্চুরি করছিলেন। কিন্তু তার ব্যাটিং এ যে সমস্যাটা ছিল, সেটা হচ্ছে গিয়ে তিনি স্ট্রাইক রোটেট খুব কম করতেন, এবং কারো কারো ভাষ্য মতে আসলে তিনি একটু সেলফিশি খেলতেন বা নিজের জন্য খেলতেন, যে এটা দেখা যেত যে তার একটা সেঞ্চুরি করতে 140 বল পর্যন্ত হচ্ছে গিয়ে লেগে যাচ্ছে, যেটা মডার্ন ডে ক্রিকেটে কিন্তু এটা কোনোভাবে অ্যাকসেপ্টেবল না যে 140 বল খেলে। অর্থাৎ ইনিংস এর কিন্তু হচ্ছে গিয়ে 50 ওভারে 300 বল থাকে, সেখানে যদি আপনি 140 বল খেলে একটা সেঞ্চুরি করেন, তাহলে কিন্তু হচ্ছে গিয়ে ইনিংস ওখানেই শেষ, মানে সেখান থেকে খেলা বের করা কিন্তু অনেক কষ্ট হয়। কিন্তু তিনি কিন্তু এখন বর্তমানে বেশ ডেভেলপড একজন প্লেয়ার। আমরা খুব দেখছি যে তিনি এবার সিলেটের হয়ে খেলেছেন, সিলেটের যে কোচ তার সাথে কিন্তু অনেক বেশি কাজ করেছেন পাওয়ার হিটিং নিয়ে, যে কারণে হচ্ছে তিনি কিন্তু হচ্ছে তার প্রতিফলন কিন্তু আমরা এবার দেখতে পাচ্ছি যে 4 ছক্কার ফুলঝুরি কিন্তু তার ব্যাটে ছুটছে, এবং তার স্ট্রাইক রেটও কিন্তু প্রায় 100 ছুঁইছে, মানে হায়ার 90s এর দিকে তার স্ট্রাইক রেট। এবং যেটা অবিশ্বাস্য সেটি হচ্ছে গিয়ে মাত্র 16 ম্যাচের একটা ফরম্যাটে বা 16 ম্যাচের এক টুর্নামেন্টে তিনি কিন্তু প্রায় 1042 রান করে ফেলেছেন, যেখানে এখনো আছে 16 ম্যাচ না 15 ম্যাচ হবে, এখনো কিন্তু একটি ম্যাচ বাকি আছে। তিনি কিন্তু যেভাবে খেলছেন তাতে আমার মনে হচ্ছে যে 1100 রানও তিনি করে ফেলবেন। এটা কিন্তু অবিশ্বাস্য ফর্ম, অবিশ্বাস্য ফর্ম। এবং আমার যেটা ধারণা সেটি হচ্ছে গিয়ে যে এই ফর্মে যখন কোন একজন ব্যাটসম্যান থাকেন এবং তিনি যেহেতু হচ্ছে আগে ইন্টারন্যাশনাল খেলেছেন, তার ইন্টারন্যাশনাল খেলার এক্সপিরিয়েন্স আছে, সেহেতু আই ডোন্ট থিঙ্ক দ্যাট হি হ্যাজ এনিথিং লেফট টু প্রুভ, মানে হি হ্যাজ অলরেডি প্রুভেন হিমসেলফ। সো আমার যেটা মনে হয় যে হচ্ছে তাকে অবশ্যই হচ্ছে গিয়ে ইন্টারন্যাশনাল সুযোগ দেওয়া উচিত, এবং এটা এই শ্রীলঙ্কার সাথে দেওয়া উচিত, এবং যাতে করে হচ্ছে এই যে তার অবিশ্বাস্য ফর্ম, সেই অবিশ্বাস্য ফর্মের ফায়দাটা যাতে বাংলাদেশ টিম লুটতে পারে, এই এই জন্যই হচ্ছে গিয়ে তাকে এবার সুযোগটা দেওয়া উচিত। যদিও অনেকের মনে যেটা প্রশ্ন আসতে পারে যে তাকে কি হচ্ছে গিয়ে আমরা ব্যাকআপ প্লেয়ার হিসেবে খেলাবো কিনা, বা মানে তার পজিশন যেহেতু তিনি ওপেনিং পজিশনই হচ্ছে গিয়ে এতগুলো রান করছেন, এই ব্যাপারটা নিয়ে আমি চিন্তা ভাবনা করছিলাম যে আসলে তিনি কোন জায়গাতে সুইটেবল হতে পারেন। সেক্ষেত্রে আমরা যদি 2023 ওয়ার্ল্ড কাপের কথা চিন্তা করি এবং সেই অনুযায়ী হচ্ছে দল সাজানোর কথা চিন্তা করি, আমার এখন বলতে কষ্ট হচ্ছে, কিন্তু আমার যেটা মনে হয় যে হচ্ছে কি মাহমুদুল্লাহ ডাজন্ট ফিট টু দা ওডিআই টিম এনি মোর, মানে তার যথেষ্ট বয়স হয়ে গিয়েছে এবং পারফরমেন্স হচ্ছে গিয়ে খুবই খুবই নিম্নমুখী, ডেলিভার করতে পারছেন না দলের জন্য একটা বোঝাই বলা যায়। ফিল্ডিং এর যাচ্ছে তাই অবস্থা, অন্যদিকে কিন্তু এনামুল হক বিজয় তিনি কিন্তু দুর্দান্ত একজন ফিল্ডার, কিপার, এবার দেখছিলাম যে হচ্ছে গিয়ে তিনি বোলিংও করছিলেন। সো আলটিমেটলি কিন্তু একটা প্যাকেজ পাচ্ছে বাংলাদেশ টিম, এবং তার বয়সটাও কিন্তু এমন যে বয়সে কিন্তু সাধারণত হচ্ছে গিয়ে ব্যাটসম্যানরা তাদের পিকে থাকে, যে সময় তাদের গেম সেন্সটা অনেক বেশি ভালো থাকে এবং খেলাটাকে অনেক বেশি ভালো বোঝে, নিচের ব্যাটিংটাকে অনেক বেশি ভালো বোঝে, তিনি কিন্তু ক্যারিয়ারের ওই টাইমটা পার করছেন। সেহেতু আমার মনে হয় যে হচ্ছে গিয়ে যদি এরকম সম্ভব হয় যে হচ্ছে তামিমের সাথে বিজয়কে খেলিয়ে লিটনকে একটু পরে খেলিয়ে যদি হচ্ছে অ্যাডজাস্ট করার একটা ব্যাপার ঘটানো যায়, আমার মনে হয় কিন্তু বাংলাদেশ টিমই সেখান থেকে উপকৃত হবে, অন্য কেউ না হোক।
তো এখানে আমি একটা বিষয় বলতে চাই, তুই যেটা বলছিলি মাহমুদুল্লাহর কথাটা, এখন এখানে আমরা যদি মাহমুদুল্লাহর জায়গায় বিজয়কে জায়গা দিতে চাই, সো বিজয়কে তো আমরা আসলে, তিনি কিন্তু পুরো টুর্নামেন্টে রান করেছেন ওপেনার হিসাবে, তাকে কিন্তু দলে জায়গা দিতে হলে আমার মনে হয় না ওপেনিং ছাড়া অন্য কোনো পজিশন তার জন্য সুইটেবল হবে।
আমি 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 কিন্তু হচ্ছে গিয়ে বিজয়কে তামিমের সাথেই বলেছি, মানে আমার রেকর্ড যেটা বলে যে হচ্ছে লিটন কিন্তু হচ্ছে গিয়ে মিডল অর্ডারে অনেক বেশি সাকসেসফুল, যদি এতটুকু করা পসিবল হয়।
হ্যাঁ হ্যাঁ সেটাই আমি বলছিলাম।
হ্যাঁ বল।
কিন্তু মাই পয়েন্ট ইজ, তুই মাহমুদুল্লাহর জায়গায় কি লিটনকে খেলাবি? মাহমুদুল্লাহ কিন্তু চারে বা পাঁচে খেলে না, আরো পরে খেলে।
আমি আমি যেটা চিন্তা করছিলাম সেটা হচ্ছে গিয়ে যে হয়তো লিটনকে হচ্ছে ওয়ান ডাউনে খেলানো যেতে পারে, এবং সেক্ষেত্রে যেটা স্যাক্রিফাইস করতে হবে সেটা হচ্ছে গিয়ে আমাদের সিনিয়র প্লেয়ারদের একটু স্যাক্রিফাইস করতে হবে ফর দ্য সেক অফ দ্য বাংলাদেশ ক্রিকেট, যে হয়তো টু ডাউনে গিয়ে হচ্ছে সাকিব খেললো, থ্রি ডাউনে হচ্ছে মুশফিক খেললো, এভাবে একটা ডাউন পিছিয়ে গেলে কিন্তু আলটিমেটলি হচ্ছে গিয়ে বাংলাদেশ ক্রিকেটেরই হচ্ছে গিয়ে সেখান থেকে উপকারে আসবে। এবং আমার মনে হয় যে হচ্ছে লং টার্ম যদি আমাকে চিন্তা করতে হয় সেক্ষেত্রে এতটুকু অ্যাডজাস্টমেন্ট কিন্তু করা যেতেই পারে আমার মনে হয়।
ওয়েল দ্যাটস এ গুড পয়েন্ট, এভাবেও জিনিসটাকে ভাবা যেতেই পারে। দেখা যাক নির্বাচকেরা কি মনে করেন, তারা বিজয়ের এই অসাধারণ পারফরমেন্সের পরে তাকে কিভাবে ব্যবহার করেন বা তাকে আদৌ কোনো সুযোগ দেন কিনা। তবে তিনি আসলে যে ধরনের পারফরমেন্স করেছেন, আমাদের কিন্তু একজন প্লেয়ার যখন জাতীয় দলের বাইরে থাকবেন, ওয়ান ডে ক্রিকেটে ঢোকার জন্য লিস্ট এ ক্রিকেটই কিন্তু তার সর্বোচ্চ পর্যায়ে, তাকে প্রমাণ করার জন্য, নিজেকে প্রমাণ করার জন্য। এখন এখানে প্রশ্ন উঠছে যে ডিপিএল এর মান নিয়ে, ঘরোয়া ক্রিকেটে কেমন বোলারদের বিরুদ্ধে তিনি খেলছেন, এসব আনুষঙ্গিক প্রশ্ন উঠছে। সেখানে আমার যেটা ব্যক্তিগতভাবে মনে হয়, বিষয়গুলো কিন্তু একজন প্লেয়ারের হাতে নেই, একজন প্লেয়ার কিন্তু এই বিষয়গুলো কন্ট্রোল করতে পারবেন না, যে একটা লিগের মান খারাপ সেটা কিন্তু প্লেয়ারের কোনো দোষ না বা প্লেয়ারের কিন্তু এখানে কিছু করার নেই। তার পক্ষে যেটা করা সম্ভব ছিল পারফর্ম করে নিজের অস্তিত্বের জানান দেওয়া যে আমি রেডি জাতীয় দলের জন্য, এবং তিনি কিন্তু সেই কাজটাই পারফেক্টভাবে করেছেন। তার পক্ষে কিন্তু এর বেশি কিছু করা সম্ভব ছিল না। সো দেখা যাক, আমরাও আসলে এই বিষয়টি নিয়ে কৌতূহল, বাকি অন্য সব বাংলাদেশি ক্রিকেট ফ্যানদের মতো আমরাও আসলে এই বিষয়টিতে কৌতূহল যে সিলেক্টররা কিভাবে বিজয়কে মূল্যায়ন করেন এই ধরনের অসাধারণ পারফরমেন্সের পর। বিপিএলে আমাদের আরেকটা যে কারণে চোখ থাকে সেটা হচ্ছে তরুণ প্লেয়াররা কেমন করছেন বা নতুন কোনো প্লেয়ার কি উঠে আসছে কিনা যাকে আমরা ভবিষ্যতে জাতীয় দলে দেখতে পারবো। তো বিপিএলে যদি আমরা এবারের আসরের পারফরমেন্স দেখি, যারা একেবারে তরুণ প্লেয়ার তাদের মধ্যে খেলাঘর সমাজ কল্যাণ সমিতির অমিত হাসান, তিনি পুরো টুর্নামেন্টেই ভালো ব্যাটিং করেছেন। যদিও তার দল এবার রেলিগেটেড হয়েছে, তবে অমিত হাসান কিন্তু একমাত্র ব্যতিক্রম ছিলেন খেলাঘরের হয়ে, যিনি কিন্তু তার ব্যাটিং দিয়ে মোটামুটি একটা ভালোই নজর কেড়েছেন। পাশাপাশি আকবর আলীর কথা বলতে পারি, তিনিও কিন্তু অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী ক্যাপ্টেন, তিনিও কিন্তু এবার কিছু ম্যাচে তার সামর্থ্যের জানান দিয়েছেন ব্যাটাতে। বলারদের মধ্য থেকে রাকিবুলের কথা বলা যায়, অনূর্ধ্ব-১৯ দলের সদস্য, তিনিও বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন এবং এবারের আন্ডার-19 ওয়ার্ল্ড কাপও খেলেছেন ক্যাপ্টেন হিসেবে, তিনিও কিন্তু টপ উইকেট টেকারদের তালিকায় রয়েছেন এবং তার বলিং পারফরমেন্সও কিন্তু এবার বেশ ভালো ছিল পুরো ডিপিএল জুড়ে। পেসারদের মধ্যে মৃত্যুঞ্জয় চৌধুরীর কথা বলা যেতে পারে, তার যদিও টপ উইকেট শিকারীদের তালিকা একেবারে শুরুর দিকে তাকে পাওয়া যাবে না, তবে আমরা যদি তার বোলিং, বিশেষত আমার চোখে যেটা কয়েকটা ম্যাচে আমার চোখে পড়েছে তার ডেড ওভারের বোলিংটা, সেটা কিন্তু মোটামুটি ইমপ্রেসিভ ছিল একজন তরুণ পেসার হিসাবে। সো মৃত্যুঞ্জয়ের বোলিংও কিন্তু এবারের ডিপিএলে আমাদের সামগ্রিক ক্রিকেটের প্রেক্ষাপটে একটা পজিটিভ দিক বলা যেতে পারে।
এই ছিল হচ্ছে গিয়ে আজকে ডোমেস্টিক এরিনার আয়োজন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। নিশ্চয়ই আপনারা আমাদের এপিসোডগুলো শুনছেন এবং সামনেও শুনবেন। সবাইকে আসন্ন ঈদের শুভেচ্ছা, অগ্রিম শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন,
সবাই ভালো থাকবেন, অগ্রিম ঈদ মুবারক, খোদা হাফেজ।
এ স্লাইস অফ ক্রিকেট, ক্রিকেট বাজু সবখানে সব সময়।